জয় শ্রী রাধে। গতদিন আমরা সেই সতীর চরিত্রকে লক্ষ্য করে মহামুনি মার্কণ্ডের শ্রীমুখ থেকে সতীর চরিত্র শ্রবণ করতে করতে সেই কৌশিক ব্রাহ্মণ ধর্মব্যাদের নিকট গিয়েছিলেন ধর্ম শিক্ষা করার জন্য। আমরা সেই সমস্ত বিষয় শ্রবণ করতে করতে পাঠের বিরতি দিয়েছিলাম। তারই পরবর্তী অংশ ধর্মব্যাদ উপরিউক্ত মানে ওই সেই সমস্ত উপদেশ শুনে মহাতেজস্বী কৌশিক ব্রাহ্মণ তিনি ধর্মব্যাদকে জিজ্ঞাসা করলেন যে হে ধর্মব্যাদ, সজ্জন মানে সৎজন ইতি সজ্জন মানে সাধুজন, সেই সাধুজনের আচরণ সম্বন্ধে আমি কিভাবে জানব? তুমি আমাকে যথার্থ রীতিতে শিষ্টাচারের কথা বুঝিয়ে বলো। এই সাধু হওয়ার আগে সর্বপ্রথম শিষ্টাচার মানে ভদ্রতা শিখতে হবে। সাধু তো অনেক উচ্চ স্তরের বিষয়বস্তু, কিন্তু তার পূর্বে মানে ভদ্র ভদ্র হতে হবে। তা সেই ভদ্র কিভাবে হওয়া যায় সে বিষয়ে ধর্মব্যাদ বললেন, হে ব্রাহ্মণ, যজ্ঞ তপ দান বেদের সাধ্যায় সত্য ভাষণ এবং শিষ্ট পুরুষদের ব্যবহারে এই পাঁচটি ব্যাপার সর্বদা তাদের মধ্যে বিদ্যমান থাকে। যে ব্যক্তি কাম ক্রোধ লোভ দম্ভ এবং মর্ততা যে ভাব, এই দুর্গুণগুলি জিতে নেয়, সে কখনো এই সমস্তের বশীভূত হয় না, তাকেই শ্রেষ্ঠ মানে উত্তম বলা হয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তিরা তাকেই সম্মান করেন যারা কাম ক্রোধ লোভ দম্ভ আর মর্তভাব, একবারে কেউ কিছু বললে পাগলের মতন উন্মাদ হয়ে তার উপর তার সঙ্গে ঝগড়া কলহ করা, এই যে মর্তভাব, এটাকে যারা পরিত্যাগ করে পণ্ডিত ব্যক্তিরা বা শাস্ত্রে তাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে সম্মান করে থাকেন। আর তারা সর্বদাই যজ্ঞে মানে ভজনে নিবৃত্ত থাকে অথবা সাধ্যায় কর্মে ভগবানের গ্রন্থ অনুশীলনে তারা ব্যস্ত থাকে। আর তারা খুশি মতো আচরণ করে না, খুশি মতন ইচ্ছা মতন যদি কিছু আচরণ করা হয় সেটাই ভুল হয়ে যাবে, তাই তারা খুশি মতো আচরণ করে না। শাস্ত্রে যা বলেছে সেটার উপরেই ভিত্তি করে তারা মানে সেই সমস্ত নিয়ম মেনে চলে। সর্বতা সদাচার পালন করা শিষ্ট ব্যক্তিদের আরেকটি লক্ষণ, সবসময় নম্র ভদ্র ব্যবহারই হচ্ছে তাদের একমাত্র পরিচয়। শিষ্টাচারী ব্যক্তিদের মধ্যে গুরুর সেবা ক্রোধহীনতা সত্য ভাষণ এবং দান, এই চারটি গুণ অতি অবশ্যই থাকে। বেদের সার হচ্ছে সত্য, আর সত্যের সার হচ্ছে ইন্দ্রিয় সংযম, এবং ইন্দ্রিয় সংযমের সার হচ্ছে ত্যাগ। ইন্দ্রিয় সংযম করতে পারলেই তাহলে এই ত্যাগ মার্গে দীক্ষিত হওয়া যাবে, বেশ আশ্রয় করা যাবে। তাহলে সর্বপ্রথম কি করতে হচ্ছে, বেদকে আশ্রয় করে কি সত্য আর কি মিথ্যা তা জেনে নিতে হবে। আর সেই সত্যকে জানতে পারলেই সত্যের সার হচ্ছে যে ইন্দ্রিয়কে সংযম করো, নিজের আয়ত্তে করো, আর ইন্দ্রিয় সংযম হলেই তার আপনা আপনি সমস্ত কিছু ত্যাগ হয়ে যাবে। শিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ত্যাগ সর্বদাই বিদ্যমান মানে দেখা যায়। শ্রেষ্ঠ পুরুষ সর্বদা নিয়মিত জীবন নির্বাহ করে, ধর্মপথে চলে এবং গুরুর নির্দেশ পালন করে। সুতরাং হে প্রিয়, হে ব্রাহ্মণ, তুমি মানে ধর্মমর্যাদা ভঙ্গকারী নাস্তিক, পাপী এবং নির্দয় ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করে সর্বদা ধার্মিক ব্যক্তিদের সেবা করো এবং তাদের সঙ্গ করো। এই শরীর এক নদীর মতন, কেমন? পাঁচ ইন্দ্রিয় জলের মতো, তার কাম ক্রোধ কি হচ্ছে? কুমির স্বরূপ। আর তারা সেই নদীর মধ্যে বাস করছে, নদী মানে আমাদের শরীরের মধ্যেই তারা বাস করছে। আর জন্ম মৃত্যুর দুর্গম প্রদেশে এই নদী বহমান, সে বয়েই চলেছে। তা তুমি ধৈর্যের নৌকায় বসে এই দুর্গম স্থানের ক্লেশগুলি পার হতে পারো, কেমন? আরেকটি উদাহরণ দিচ্ছেন, এই উদাহরণটি মানে টিকাকারগণও নিয়েছেন। যেমন শ্বেত বস্ত্রের উপর যে কোনো রং যদি দেওয়া হয়, সাদা বস্ত্র তাকে লাল, নীল, কালো, হলুদ, সবুজ, যা কিছু করা যাক না কেন, সে শ্বেত বস্ত্রটি ঠিক তদনুরূপ রং ধারণ করে। তা তেমনি শিষ্টাচার পালনকারী ব্যক্তির ক্রমশ সঞ্চিত কর্ম এবং জ্ঞানরূপ মহাধর্ম সুন্দরভাবে প্রকাশিত হয়। অহিংসা ও সত্য, এর দ্বারাই সমস্ত জীবের কল্যাণ হয়। অহিংসাকে ত্যাগ করতে হবে, সত্যকে আশ্রয় করতে হবে। কথাটা কিন্তু খুব কঠিন, এ ইন্দ্রিয় সংযম না হলে তা মানে সংযম করা খুবই কঠিন। আর অহিংসা হচ্ছে সব থেকে বড় ধর্ম। কারোর প্রতি দ্বেষ, কারোর প্রতি হিংসা ইত্যাদি না করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কিন্তু সত্যের এর প্রতিষ্ঠা, আর সত্যের আধারেই শ্রেষ্ঠ ব্যক্তিদের সমস্ত কাজ আরম্ভ হয়। তাই সত্য গৌরবের বস্তু, ন্যায় সম্বন্ধিত কর্মের পালনকেই ধর্ম বলা হয়েছে। ন্যায়, আর ন্যায়টা আসছে শাস্ত্র বা বেদ থেকে। তা সেই বেদের আচরণ, আচার আচরণ মেনে চলাকেই ধর্ম বলে প্রতিপাদন করেছেন। আর এর বিপরীত মানে শাস্ত্রে বা বেদে যা নেই সেগুলোই হচ্ছে, সেগুলো করলেই অনাচার। সৃষ্ট ব্যক্তিরা তাকেই অধর্ম বলে যা শাস্ত্রে বিরুদ্ধ। যে ব্যক্তি ক্রোধ বা নিন্দা করে না, তার মধ্যে অহংকার ও যার মধ্যে অহংকার ও ঈর্ষা ভাব নেই, সে নিজে মনকে বসে রাখে এবং সরল স্বভাব সম্পন্ন হয়, তাকেই শিষ্টাচারী বলে বলা হয়েছে শাস্ত্রে। তার মধ্যে মানে সত্ত্বগুণের বৃদ্ধি হয়, অন্যের পক্ষে যা পালন করা কঠিন সেই রূপ সদাচারগুলিও সে সহজেই পালন করতে পারে। নিজ সৎকর্মের জন্যই সে সর্বত্র সম্মানিত হয়, তার দ্বারা কখনোই হিংসাদি ভয়ানক কর্ম হয় না, কারণ সে তো সত্ত্বগুণের আধারে চলছে, অতএব অহিংসাদি হিংসাদি কর্ম তার দ্বারা হবেই না। পুরাকাল থেকে সদাচার চলে আস, আর এটি সনাতন ধর্ম। বেদে এই সনাতন ধর্মেরই প্রতিপাদন করেছেন। আর দ্বিতীয় স্তরের ধর্মগুলির বর্ণনা ধর্মশাস্ত্রে বর্ণিত হয়েছে। তৃতীয় স্তরের ধর্ম হল সৃষ্ট ব্যক্তির আচরণ। ধর্মের তিনটি লক্ষণ, বিদ্যায় পারঙ্গত হওয়া, তীর্থে স্নান করা এবং ক্ষমা, সত্য, কোমলতা, পবিত্রতা ইত্যাদি সদ্গুণ সৃষ্ট ব্যক্তিদের আচরণের মধ্যেই দেখা যায়। যে সকলের প্রতি, যে মানে প্রতি জীবের প্রতি দয়াভাব পোষণ করে, কাউকে কষ্ট দেয় না এবং সে কখনো বাণী দ্বারা মানে কাউকে কঠোর বাক্যও বলে না, তাকেই সাধু বা সৃষ্ট ব্যক্তি বলা যেতে পারে। যার শুভ অশুভ কর্মের পরিণামের জ্ঞান থাকে, সে ন্যায়যুক্ত, সদ্গুণ সম্পন্ন এবং সমস্ত জগতের হিতৈষী এবং সর্বদা সুপথে চলে, সেই সজ্জন ব্যক্তি হচ্ছে শিষ্ট, মানে ভদ্র। তার দান করার স্বভাব থাকে, সকল বস্তুই সে সকলের সঙ্গে সম্মিলিতভাবে উপভোগ করে। দীনদুঃখীর উপর তার সর্বদা দয়া থাকে, স্ত্রী ও অনুচরদের যাতে কষ্ট না হয় তার জন্য সজ্জন ব্যক্তি সদাই তৎপর থাকে এবং নিজে তার সামর্থ্য অনুযায়ী তাদের অর্থও প্রদান করে। যে সর্বদা সৎপুরুষের সঙ্গ করে, অহিংসা সত্য ক্রূরতার স্বভাব, কোমলতা অহংকার ত্যাগ লজ্জা ক্ষমা আর সম দম, এগুলি শিষ্ট ব্যক্তিদের গুণ। এর মধ্যেও তিনটি প্রাধান্য আছে। কি কি? যে কারোর সঙ্গে শত্রুতা যাতে না হয়, দানে রত থাকা এবং সত্য ভাষণ। এই তিনটির প্রতি বিশেষ সকলকে যত্নশীল হতে হবে। শান্ত থাকা, সন্তুষ্ট ভাব এবং মিষ্ট বাক্য, এগুলি হচ্ছে সৎপুরুষের গুণ। আর এইরূপ ব্যক্তি মহাভয় হতে সে অনায়াসে মুক্ত হতে পারে। হে ব্রাহ্মণ, আমি যেমন যেমন সাধু মহাত্মাদের এবং শাস্ত্র হতে জেনেছি, আমি তোমাকে তদ অনুরূপই বললাম। আমি নিজের কোনো মত, নিজের কোনো কথা আমি বলিনি। মহর্ষি মার্কণ্ডেয় মুনি তিনি বললেন যে হে যুধিষ্ঠির, ধর্মব্যাধ কৌশিক ব্রাহ্মণকে বলল, আরো কিছু বলল, যে অভিজ্ঞ ব্যক্তিরা বলেন ধর্মের ব্যাপারে বেদই হচ্ছে প্রমাণ। সে কথা একেবারে যথার্থ, তবুও ধর্মের গতি অতীব সূক্ষ্ম, তার নানা ভেদ নানা শাখা প্রশাখা আদি আছে। বেদে সত্যকে ধর্ম এবং অসত্যকে অধর্ম বলা হয়েছে। কিন্তু যদি কারো প্রাণ সংকট উপস্থিত হয়, এবারে তার মানে বৈষম্য বলছেন, যে সব সময় যেমন সত্য কথা বলতে হবে শাস্ত্রে বলেছেন, কিন্তু এখন দেখা গেল কি, যে একজন ব্যক্তিকে কোনো দুষ্ট লোক বা যে কেউ হোক তাকে হয়তো বধ করতে যাচ্ছে, তা সেখানে যদি সত্য বলা হয় তাহলে ওই সত্যটাই অধর্ম হয়ে দাঁড়াবে। যেখানে গাভী বধ হয়ে যাবে বা কোনো স্ত্রীকে বধ করে ফেলবে, কোনো সাধু ব্রাহ্মণকে বধ করতে চলেছে, সেখানে যদি দুটো চারটে মিথ্যার আশ্রয় নিয়ে তার প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, তাহলে সেটাই সেক্ষেত্রে ধর্মরূপে পরিগণিত হবে। এর আসল কথা হল, যাতে পরিণামে প্রাণীদের হিত হয়, মঙ্গল হয়, তা ব্যাহত অসত্য মনে হলেও বাস্তবে সত্য। অপরপক্ষে যাতে মানে কারো অহিত হয়, অপরের প্রাণ সংকট উপস্থিত হয়, তা সত্য বলে প্রতিভাত হলেও বাস্তবে তা অসত্য বা অধর্ম। যেমন সত্য কথা কিন্তু প্রয়োগ অনুসারে সেটাই ধর্ম হয়ে যাবে, আর সেটাই আবার অধর্ম ক্ষেত্রে এসে দাঁড়িয়ে যাবে। এইভাবে বিচার করলে দেখা যায় যে ধর্মের গতি অতি সূক্ষ্ম। অতএব যাদের সূক্ষ্ম বুদ্ধি নয় তারা এই সমস্ত বিষয়ে প্রবেশ করতে পারে না, তাদের কোথায় যে অপরাধ হচ্ছে এও সে বুঝতে পারবে না। তা সেজন্য কি করতে হবে, যে মানুষকে সংযমের মধ্যে আসতে হবে। মন্দ কর্মের ফল হিসাবে যখন তার প্রতিকূল দশা প্রাপ্ত হয়, দুঃখ ভোগ করতে হয়, তখন সে দেবতার নিন্দা করে, ঈশ্বরকে দোষ দেয়, যারে আমি বহু কিছু করলাম, কোথায় ঈশ্বর, কিছুই আমার হলো না। কিন্তু এগুলো অনুচিত, কিন্তু অজ্ঞানতা বশত সে নিজ কর্মগুলির দিকে দৃষ্টি দেয় না। মূর্খ কপট অস্থিরচিত্ত ব্যক্তি সর্বদাই সুখ দুঃখের চক্রে আবর্তিত হয়। তার বুদ্ধি শিক্ষা এবং পুরুষার্থ কিছুই তাকে সেই চক্র থেকে রক্ষা করতে পারে না। পুরুষার্থের ফলে যদি পরাধীনতা না থাকতো তাহলে সে তো আরো যা খুশি তাই করে চলত। এই যে কারো অধীনে থাকা, এটা আবার একদিকে ভালো আর একদিকে খুবই খারাপ। অতএব মানে প্রসঙ্গ অনুযায়ী সেগুলোকে গ্রহণ করতে হবে। মানুষ যদি একেবারে স্বাধীন হয়ে যায় তাহলে কিন্তু সে মানে অনেক কিছু কুকর্মও করে ফেলে, কিন্তু যারা জ্ঞানী ইন্দ্রিয়কে সংযম করেছেন তাদের ক্ষেত্রে তা হবে না। তারা ঠিক নিজেকে বাঁচিয়ে নিয়ে ঈশ্বরের চরণে মনকে বা নিজেকে সমর্পণ করে দেবেন। আর অন্য ব্যক্তি যে সকলকে হিংসা করে এবং সর্বদা লোকেদের ঠকিয়ে বেড়ায়, সে স্ফূর্তিতে জীবন কাটায়। যেমন দুর্যোধন, এখানে তো এই সমস্ত কথা বলছেন পাণ্ডবদের, কিছু কিছু কথা তাদের মধ্যেও দেখা যাচ্ছে। দুর্যোধন অত অত্যাচারী, অত নির্লজ্জভাবে সেই রাজ্য সেই দ্রৌপদীকে অপমান আদি করেছে, তার সত্ত্বেও সে স্ফূর্তিভাবে আনন্দে সল্লাসে ছিল। এবারে কেউ বিনা চেষ্টাতেই অতুল সম্পত্তির অধিকারী, কোনো চেষ্টা করেনি, কোটি কোটি টাকার মালিক। আবার কেউ সারাটা দিন খেটে খেটে শেষ পর্যন্ত দেখলো যে দুটো ভাতও কপালে জুটল না। কত মানুষ বহু কষ্ট সহ্য করে দেবতাদের পূজা করে, পুত্র সন্তান লাভ করে, কিন্তু সে বড় হয়ে কুলে কলঙ্ক লেপন করে। আবার এমনও দেখা যায় যে পিতৃ অর্জিত ধন ধান্য প্রচুর ভোগ বিলাসের মধ্যেই কারোর জন্ম লাভ হয়। তাহলে আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ মানে রোগগ্রস্ত, সেই রোগ ভোগ করছে, সেই সব হচ্ছে সকলের পৃথক পৃথক কর্মের ফল। পশু বন্দিকারীরা যেমন বাচ্চা হরিণকে বদ্ধ করে তারা যাতনা দেয়, তা তেমনি কর্মফল অনুসারে অনেকেই বিভিন্ন রোগে কষ্ট পায়। যে যেমন কর্ম করবে তার ভোগ তাকে পেতেই হবে, আর ভোগ সমাপ্ত হলে সে চিকিৎসার মাধ্যমে চিকিৎসকের দ্বারা যেমন রোগীর অসুখ নিবারণ হয়, তদনুরূপ সেই ধৃত পশুও যাতনা প্রদানকারীর হাত থেকে রক্ষা পায়। সাধারণত দেখা যায় যে যার ভাণ্ডারে খাদ্য আছে অনেক প্রচুর পরিমাণে, কিন্তু সেই ব্যক্তি অজীর্ণ, তার পেটে যা কিছু পড়ে কিছুই সে খেতে পারে না, আর যা কিছু খায় তা তার বদহজম হয়ে যায় এবং সে রোগে কষ্ট পায়। অথচ তার ভাণ্ডার অন্নে বা অন্যান্য খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ থাকার পরেও সে খেতে পাচ্ছে, দেখুন প্রভুর কেমন ইচ্ছে। আর অন্নের অভাবে কেউ কেউ কি করছে, তারা ত্রাহি ত্রাহি করতে থাকে, অতি কষ্টে আহার হয়তো সংগ্রহ করছে, তার খিদার জ্বালায় সে স্থান থেকে স্থানান্তরে ভ্রমণ করছে কিন্তু তা খাওয়া জুটছে না। এইভাবে লোকে শোক ও মোহে ডুবে থাকে, কর্মের ভীষণ প্রবাহে পড়ে মানুষ নিরন্তর আধিব্যাধি রূপ তরঙ্গের আঘাত সহ্য করে। জীব যদি ফল ভোগেতে স্বাধীন হতো তাহলে কেউ বৃদ্ধও হতো না, মৃত্যু মুখেও পতিত হতো না, সকলের ইচ্ছা মতো কামনা পূর্ণ হতো। দেখা যায় পৃথিবীতে সকলেই বড় হতে চায়, তার জন্য কত চেষ্টা, মানে পৃথিবীতে একেবারে যার সামর্থ্য নেই সে ব্যক্তিও যথাসাধ্য চেষ্টা করে যে আমি কি করে বড় হব, কি করে সমাজে প্রতিষ্ঠিত হব, কিভাবে আমি সুন্দর গৃহ সুন্দর অর্থাদি উপার্জন করব, কিন্তু ইচ্ছা করলেই তার দ্বারা সম্ভব হয় না। বহু মানুষই এক লগ্নে এক নক্ষত্রে একই দিনে তারা জন্ম গ্রহণ করেছে। অনেকে বলেন যে তার নক্ষত্র বা গ্রহের ফেরবদলে এমন হয়েছে, একই দিনে একই বারে মানে এক মুহূর্তে ওই সময়ের মধ্যে নক্ষত্র চক্ষত্র সব ঠিক আছে, কিন্তু দেখা গেল দুজনের পৃথক পৃথকভাবে তারা জীবনশৈলী চালিয়ে চলেছে। কেউ ভীষণ দুঃখী হচ্ছে, কেউ রোগাক্রান্ত হচ্ছে, কেউ অতুল ঐশ্বর্য নিয়ে ভোগ করছে, কেউ দুটো পয়সার জন্য তারা কত রকম চেষ্টা করছে। তাহলে হে ব্রাহ্মণ, এ সমস্ত হচ্ছে কর্মের ফল। যে যেমন কর্ম করে এসেছে তাকে ঠিক তদনুরূপ ফল প্রাপ্ত হতে হবে। এমনকি নিত্য প্রয়োজনীয় বস্তুতেও সকলের সমান অধিকার থাকে না। এই জগতে কেউ চাইছে না এই জিনিসটা আমি ক্রয় করব, তার ইচ্ছা যে ক্রয় করবে কিন্তু করতে পারছে না। আবার কেউ দেখা যাচ্ছে যে ক্রয় কি করবে, তার কাছে অনেক পরিমাণে বেশি দ্রব্যই রয়েছে। তাহলে এটা কর্ম। পূর্ব পূর্ব জন্মের যেমন যেমন কর্ম করে জীব আসছে তাকে ঠিক তদনুরূপ ফল প্রাপ্ত হতে হচ্ছে। শ্রুতি অনুসারে জীবাত্মা সনাতন এবং সকল প্রাণীর শরীর বিনাশশীল। অস্ত্রাঘাতে শরীর নাশ হলেও অবিনাশী জীব কিন্তু মরে না। ঈশ্বরের যে সত্তা যাকে আমরা আত্মা বলি সে কিন্তু মরে না, সে কর্মবন্ধনে আবদ্ধ থেকে পুনরায় অন্য শরীরে প্রবিষ্ট হয়। আর কৌশিক ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, হে ধর্মব্যাদ, জীব সনাতন কি করে? এ বিষয়ে আমি সঠিক জানতে চাই। এই যে আত্মা প্রসঙ্গে প্রশ্ন করলেন, ধর্মব্যাদ বললেন যে দেহ নাশ হলে জীবনের অস্তিত্ব নাশপ্রাপ্ত হয় না। অজ্ঞ ব্যক্তিরা তারা বলে কিনা যে এই জীব বা এই মনুষ্য মারা গেছে, সে কথা ঠিক নয়। জীব এই দেহ ছেড়ে অন্য শরীরে গিয়ে কর্মানুসারে আরেকটি শরীরের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়। শরীরের পাঁচ তত্ত্ব ক্ষিতি, অব, তেজ, মরুত আর বোম, তা কি হচ্ছে, এই পঞ্চভূতে সকলে মিশে যাচ্ছে শরীরটা এবং শরীরটাই নাশ হচ্ছে। ইহজগতে মানুষের কৃতকর্ম অন্য কেউ ভোগ করে না, যে যা কর্ম করে তাকেই তার ফল ভোগ করতে হয়। কৃতকর্মের কখনো নাশ হয় না। পবিত্র আত্মার ব্যক্তি পুণ্য কর্ম করে এবং নীচ ব্যক্তি সে পাপ কর্মে সে প্রবৃত্ত হয়। সেই কর্মই মানুষকে অনুসরণ করে এবং কর্মানুসারে তার ভিন্ন জন্ম লাভ হয়। অতএব কর্মই হচ্ছে প্রধান। এই যে সাধুরা এত কষ্ট স্বীকার করে অনাহারে থেকে, মানে কত কষ্ট স্বীকার করে, কারোর সঙ্গে ব্যবহারে হয়তো তার মিলছে না কিন্তু সে হয়তো কষ্ট সহ্য করে সেখানেই পড়ে আছে আর সর্বদাই হরিনাম জপ করে চলেছে, কি জন্য, যে সে প্রভুকে পাবে। তাই এই যে প্রভুকে পাওয়ার জন্য যে কর্ম, নিত্যক্রিয়া, আহ্নিক বা এই যে হরিনাম জপ, এগুলো করা হচ্ছে, মানে কি, এগুলো কর্ম করা হচ্ছে। তা এই কর্ম করা হচ্ছে কি জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, ঈশ্বরকে প্রাপ্তি করার জন্য। তা এটাও সংস্কারের মধ্যে যাবে, কিন্তু এটা সকলের ভাগ্যে জোটে না। এই হরিভজন এ সকলের কপালে এসে জোটে না। বহু বহু জন্মের সুকৃতি থাকলে সাধুসঙ্গ হয়, আর সাধুসঙ্গের কৃপাতেই এই ভগবানের নামে রুচি হয়। এক জন্মে নয়, শাস্ত্রে যতই বলুক না কেন, কিন্তু আবার যখন সঠিক কথা বলছেন তখন বলছেন না না, অত সহজ নয়। এই যে সব ছেড়ে কপালে তিলক, কণ্ঠে তুলসীর মালা ইত্যাদি যে ধারণ করা হয়েছে, এনারা এক জন্মে কেউ আসতে পারেন, ক্রমে ক্রমে আসতে পেরেছেন কর্মানুসারে। তা ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে হে ধর্মব্যাদ, জীব অপরজনিতে কেমন করে জন্ম নেয়? পাপ ও পুণ্যের সঙ্গে তার কিরূপ সম্পর্ক এবং তার কেমন করে পাপ ও পুণ্য জনির প্রাপ্তি ঘটে, আমি তা শুনতে চাই। ধর্মব্যাদ তিনি বললেন জীব কর্মবীজ সংগ্রহ করে কিভাবে শুভকর্ম অনুসারে উত্তম যোনি, পাপকর্ম অনুসারে অধম যোনিতে জন্মগ্রহণ করে, আমি তা সংক্ষেপে তোমাকে শ্রবণ করাচ্ছি। হে ব্রাহ্মণ, শুধুমাত্র শুভকর্মের সংযোগে জীব দেবত্ব লাভ করে। সে যদি শুভকর্মাদি করে, দান, যজ্ঞ, ভগবানের উদ্দেশ্যে কোনো শুভ অনুষ্ঠান, তাহলে তারা দেবত্ব শরীর প্রাপ্ত হয়ে দেবলোক আদিতে গমন করে, আর শুভ অশুভের মিশ্রণে মনুষ্যজনই প্রাপ্ত হয়। যারা পাপও করে ফেলেছে, আবার দেখা গেল কি যে কিছু পুণ্যও করেছে, গুরুদেবের কথা অনুযায়ী কিছু জপও করেছে, আবার সাধুসেবাও করেছে, মানে দুটোই মিশ্রণ আছে, তাহলে তারা আবার মানুষ হয়ে জন্ম নেয়। আর মোহে পতিতকারী তামসকর্মের আচরণ দ্বারা তারা পাপকর্ম করেছে, তা তাদের দ্বারা কি হচ্ছে, তারা সর্বদাই অখাদ্য কুখাদ্য খেয়েছে, সাধুগুরু বৈষ্ণবের ধারে যাওয়া তো দূরের কথা, আরো দেখে মাথার পেছন দিকে চৈতন্যটি দেখে বলে হরি হরি। এই যে তামসী গতি, এর দ্বারা কি হচ্ছে, তারা বিভিন্ন পশু পক্ষী জনিতে ভ্রমণ করছে। যদিও শাস্ত্রে বলা হয়েছে নামাভাসে মুক্তি, কিন্তু সেই নামাভাসে মুক্তি সে তো নামের মহিমা প্রসঙ্গে বলেছেন, কিন্তু সেটায় শ্রদ্ধায় হওয়া উচিত। তাই নিজ পাপের জন্যই তাকে বারংবার জগতে ক্লেশ ভোগ করতে হয়, মানে এই পুনঃপুন জন্মাচ্ছে আর পুনঃপুন মরছে, এই যে পুনরপী জননম পুনরপী মরণম পুনরপী জননী জঠরে শয়নম, এই যে ভগবানের কালচক্রের ভিতরে পড়ে তাকে মানে ভীষণ কষ্ট পেতে হচ্ছে। এই যে বারংবার যে জন্ম পরিগ্রহ করছে, এ তো ভীষণ কষ্ট, যা শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধে কপিল ভগবান মাতা দেবহূতিকে বলেছেন যে এই মনুষ্য তৃতীয় স্কন্ধে যা তৃতীয় স্কন্ধে শেষের দিকে, তা সেখানে বলা হয়েছে এই মনুষ্য শরীর কিভাবে প্রাপ্ত হওয়া যায় এবং কিভাবে এই মানে জন্ম বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করেছে, যা ভীষণ কষ্টপ্রদ বলে বলেছেন। তা কর্মবন্ধনে আবদ্ধ জীব মানে হাজার হাজার প্রকার তির্যকজনী এবং নরকে আবর্তিত হয়ে থাকে। মৃত্যুর পর পাপকর্মের ফলে দুঃখ প্রাপ্ত হয় এবং সেই দুঃখ ভোগ করার জন্যই জীবকে অতি নিচ জনিতে গিয়ে জন্ম নিতে হয়। সেখানে সে আবার নতুন করে বহু পাপ করে বসে, সেখানে গিয়ে সে তো আর তপস্যা করছে না, গিয়ে এক তো পাপ করার কারণে পশু শরীর প্রাপ্ত হয়েছে, আরও অন্যজনই নিচ জনি প্রাপ্ত হয়ে সে আরো পাপ কার্য করল। তার ফলে কি হচ্ছে, কুপত্ব খাওয়ায় রোগীর মতো তাকে আবার নানা কষ্ট ভোগ করতে হয়। ঔষধ সেবন করল, কিন্তু সেই ঔষধটা যদি অপত্য হয়, যথাযথ না হয়, তাহলে কি হলো, হয়তো বিষই খেয়ে নিল, তাহলে তার শরীরের ভিতরে বিভিন্ন প্রকার যাতনা হচ্ছে। তা সে ওই অন্য নিচ জনি প্রাপ্ত হয়ে সে আবার কিছু করলো, তা সেই অপত্য ঔষধ সেবনের ন্যায় সে আবার দুঃখে অভিভূত হতে থাকল। এইভাবে যদিও যে নিত্য দুঃখ ভোগ করতে থাকে, তবু সে নিজেকে দুঃখী বলে মনে করে না। একবার রামকৃষ্ণ মিশনের সামনে থেকে যাচ্ছি, আমার সঙ্গে আমার এক গুরুভাই ছিলেন, তা একজন শুয়ে আছে, তা আমরা যাচ্ছি, তা হাত তুলে বলছেন যে পয়সা দাও, তা আমরা ওখানে থামলাম, থেমে বলছি তুমি আমাদের ভাগবত নিবাসে থাকবে, কিচ্ছু করতে হবে না, সে ভালো মানুষ, পাগলও নয়, কিচ্ছু করতে হবে না, তুমি ভালো ভালো খাবে আর থেকে হরিনাম করবে। বলছে না না ওখানে যাব না, সে ভিখারির মতো পড়ে আছে, খেতে পায় না, কেউ খেতেও দেয় না, দুটো পয়সাও দেয় না, কিন্তু যখন বলা হলো ওখানে শুধু হরিনাম করবে আর খাবে, বলছে না না আমি এখানে পরম সুখে আছি। তা সে কি মনে করে যে অত দুঃখ ভোগ করছে তথাপি ঈশ্বরের নাম করবে না, আমি এতেই সুখী আছি। একবার নারদ তিনি আসলেন এই মর্তে, এসে সব মানুষকে বলছেন যে হে মানব চলো তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব নারায়ণের ধামে। বলছেন আচ্ছা আমার তাহলে এই ছেলে মেয়ে বউ এদেরকে দেখবে, ও আমি যাব না। এবারে একেবারে বৃদ্ধ সে মরে যাওয়ার মতো হয়েছে, তার পুত্র পুত্রবধূরা তাকে লাথি মারার মতো অবস্থা করে রেখেছে, দুটো খেতে দেয় কুকুরের মতন। তাকে গিয়ে দেবর্ষিপাদ গিয়ে বলছেন যে দেখো তুমি তো এখানে খুব কষ্ট পাচ্ছ, তা তুমি চলো বৈকুণ্ঠে থাকবে, সেখানে খুব সুন্দর সুন্দর খেতে পাবে, সেখানে ঠান্ডা নেই গরম নেই সুখ নেই দুঃখ নেই, সেখানে মানে বর্ণনা হয় না, তুমি চলো। সে বলছে না না আমি যাব না। সে তার পুত্রবধূর লাথি ঝাঁটা বা পুত্রের লাথি ঝাঁটা খাচ্ছে তথাপি সে যাবে না, বলছে এতেই আমি সুখে আছি। ঘুরতে ঘুরতে তিনি ইহজগতে যত জন্তু জানোয়ার আছে তাদেরকে বললেন, তারাও রাজি, বলছে না না কি করব বৈকুণ্ঠে গিয়ে, এখানে কত ভালো আছে। শুকরকে জিজ্ঞাসা করলো, শুকর বলছে যে আমি যেতে পারি, এখানে কেউ শুকর বলেছেন আর কেউ কৃমি কীট বলেছে, তা যে কোনো একটি হোক আমাদের বিষয়বস্তুটাই গ্রহণ করার কথা। তা সেই শুকর বলছে যে আমি যাব। এবারে তাকে যখন দেবর্ষিপাদ মানে চিমটি কেটে নিয়ে যাওয়ার মতো নিয়ে যাচ্ছেন, ঘৃণাও করছে, বলছেন বৈকুণ্ঠে গেলেই তো সব শুদ্ধ হয়ে যাবে, তা যেতে যেতে সেই শুকর বলছে যে ওখানে এই যে আমি যে নালার ভিতরে ছিলাম বিষ্ঠা কর্দম তারপর যত ময়লা, বলছে এইরকম ভালো ভালো সব সুন্দর সুন্দর ড্রেন আছে তো, বলছে না না ওখানে কি করে সব ড্রেন দুর্গন্ধ থাকবে, বলছে না 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 বাবা আমি যাব না, আমার এই মর্তেই ভালো, এই নরকেই সব থেকে ভালো, সেখানে যাওয়ার আর লোকই হলো। তা যে যেমনভাবে আছে সে বলে কি আমি বেশ খুশি আছি বেশ ভালো আছি, কিন্তু কোনটা যে দুঃখ আর কোনটা যে সুখ সেই বোধটাই কিন্তু আমাদের পূর্ণরূপে জ্ঞান হয়নি। যাদের হয়েছে তারা যেমন সব ছেড়ে আপনারা হরিভজন করছেন জ্ঞান হয়েছে বলেই তো, আর তা না হলে যত বাহ্যিক লোক আছে পুত্রের লাথি খাচ্ছে, পুত্রবধূ অসৎ ব্যবহার করছে, আত্মীয় স্বজনরা তাকে ধিক্কার দিচ্ছে, তাকে যদি বলা হয় ভাই তুমি আমাদের আশ্রমে চলো গিয়ে থাকবে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু প্রসাদ পাবে আর হরিভজন করবে, বলছে না না আমি এখানেই ভালো আছি। তা ঠিক মহাভারতও সেই কথাই ধরেছেন, তা দুঃখকেই তারা সুখ ভেবে থাকে। যতক্ষণ কর্মভোগ সম্পূর্ণ না হয় সে নতুন করে কর্ম করতে থাকে, ততক্ষণ সে কষ্ট করে জীবকে এই জগৎ সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তিত হতে হচ্ছে। বন্ধনকারক কর্মের ভোগ পূর্ণ হলে এবং সৎকর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে গেলে তখন মানুষ তপ ও যোগ আরম্ভ করে, সেখানে গেলে আর শোক শোক দুঃখ ভয় ইত্যাদি কিছুই থাকে না। মানুষের পাপকর্ম করা উচিত নয়, পাপকর্ম ত্যাগ করতে হয়। যে বুদ্ধিমান ব্যক্তি সংস্কার সম্পন্ন জিতেন্দ্রিয় পবিত্র এবং মনকে বশে রাখতে সক্ষম সেই উভয় লোকেই সুখ লাভ করে। অতএব এত কিছু যে শাস্ত্রে বলছেন তার একমাত্র কথাই বলছেন যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি ইত্যাদি নিজের বশে করতে হবে। এবারে নিজের বশে করতে গেলে তো সেটা খুব কঠিন, যে একেবারে অন্য রাজভোগ পেলাম তো একেবারে গলায় গলায় পেয়ে নিলাম তা হবে না, স্বল্পাহারী হতে হবে, ভিক্ষান্ন হলে ভালো, নিজের উপার্জিত অর্থে যদি মানে রন্ধন করে প্রভুকে ভোগ লাগিয়ে পাওয়া হয় তাহলে সর্বোত্তম। অতএব আহার শুদ্ধি না করলে বুদ্ধি সূক্ষ্ম হবে না, আর বুদ্ধি সূক্ষ্ম না হলে ইন্দ্রিয়াদিকে দমন করার মতো বুদ্ধি উৎপন্ন হবে না, আর ইন্দ্রিয়াদি দমন না হলে যতই কিছু করা যাক না কেন সব বৃথা। তাই নিজ ধর্ম অনুযায়ী কর্ম করবে, যেন কর্ম সংকর মানে মিশ্রণ না হয়। যে যে জাতির ব্যক্তি মানে গৃহীদের কথা বলছেন, তাদের প্রত্যেককে জাতি অনুসারে সেবা বেছে নিতে হবে, আর তাতেই তাহলেই সেই ধর্মের মধ্যে সে আনন্দ অনুভব করতে পারবে, তাতেই আশ্রয় গ্রহণ করেন এবং ধর্ম থেকে অর্জিত অর্থ দ্বারাই ধর্মের মূল সিঞ্চন করেন। এইরূপে যে ধর্মাত্মা তার চিত্ত স্বচ্ছ এবং প্রসন্ন হয়ে ওঠে, ধর্মাত্মা ব্যক্তি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলি থেকে বিষয় সুখ প্রাপ্তি হয় এবং প্রভুত্ব লাভ করে। এসব তার ধর্মেরই ফল বলে মানা হয়। ধর্মের ফলরূপে জাগতিক সুখ লাভ করে এবং সন্তোষ ও তৃপ্তি লাভ কেউ করতে পারে আর কেউ করতেও পারে না। জ্ঞানদৃষ্টিবশত যে ব্যক্তি মানে বৈরাগ্য প্রাপ্ত হয়, যার জ্ঞান হয়েছে, তা জ্ঞান রূপ অনলে অগ্নিতে সে সমস্ত পাপ বা সমস্ত অজ্ঞানকে ধ্বংস করে, যিনি জ্ঞান প্রাপ্ত হয়ে বৈরাগ্য অবলম্বন করেছেন, বিবেক বিচার সম্পন্ন ব্যক্তি রাগ দেশাদি দোষে যুক্ত হন না। তার পূর্ণ বৈরাগ্য লাভ হলেও সে ধর্ম ত্যাগ করে না। সমস্ত জগৎকে বিনাশশীল জেনে সে সব কিছুই পরিত্যাগ করার চেষ্টা করে। সে তো বুঝতে পারছে যে এটা বিনাশশীল জগৎ, আমি কি জন্য এসেছি, কেন এসেছি, আমার কি করা উচিত, এই ভেবে সে কোনো মানে কারোর সঙ্গে সম্বন্ধই রাখতে চায় না। তারপর প্রারব্ধের জন্য অপেক্ষা না করে সে মুক্তির জন্য চেষ্টা করে, মানে ভগবানকে পাওয়ার চেষ্টা করে। এইভাবে বৈরাগ্য লাভ করে সে পাপকর্ম পরিত্যাগ করে এবং ধার্মিক হয়ে শেষে মোক্ষ লাভ করেন, ঈশ্বরকে প্রাপ্তি হন। জীবের কল্যাণের সাধন হল তপ মানে ভজন, আর তপের মূল হল শ্রম সম ও দম, মন ও ইন্দ্রিয়াদির উপর বিজয় লাভ করা। এই যে সাধুরা জপ করছেন তপ করছেন অনুষ্ঠান করছেন, শুধু কি জন্য, ইন্দ্রিয়ের উপরে বিজয় প্রাপ্ত হওয়ার জন্য। সেই তপের দ্বারাই মানুষ তার বাঞ্ছিত বস্তু লাভ করে, ইন্দ্রিয় সংযম সত্য ভাষণ সম দম এসবের সাহায্যে মানুষ পরম পদ মানে মোক্ষ পদ ঈশ্বরের ধাম প্রাপ্ত হতে পারে। ব্রাহ্মণ আবার প্রশ্ন করলেন, হে ধর্মাত্মন, ইন্দ্রিয় কি কিভাবে তার নিগ্রহ করা উচিত এবং নিগ্রহের ফল কি, এই ফল কিভাবে প্রাপ্ত হওয়া যায়, আপনি আমাকে কৃপা করে তাও বলুন। এবারে ধর্মবেদ বললেন যে ইন্দ্রিয়াদির সাহায্যে কোনো কোনো বিষয়ের জ্ঞান লাভ করার জন্য সর্বপ্রথম মানুষের মন প্রবৃত্ত হয়। সর্বপ্রথম মন বলছেন, সেটি জানার পর সেটির উপর মনের রাগ বা দ্বেষ জন্মায়। মন চাইছে যে ভালো একটা জিনিস ক্রয় করব, ওই কাজটা করব, সেই কাজটা করব, যখন সেটা সফল হলো না তখন রাগ দ্বেষ আদি এসে উপস্থিত হলো। যার প্রতি অনুরাগ জন্মায় তার জন্য মানুষ প্রচেষ্টা করে আর সেটি পাওয়ার জন্য বড় বড় কাজ আরম্ভ করে এবং তা প্রাপ্ত হলে নিজ অভীষ্ট বিষয় বারংবার সেবন করে, আর সেগুলো যদি কিছুই না পায় সে মানে মনের বশবর্তীতা স্বীকার করে সে মোহমুগ্ধ হয়। এবারে মোহে পড়ে কি করে, সে মনে মনে পাপ চিন্তা করে, পাপ কথা বলতে থাকে, পাপ ক্রিয়া করতে থাকে। আর তখন যদি সেই ব্যক্তিকে কোনো ধার্মিক বা কোনো সাধু বা কোনো মহাত্মা গিয়ে বলেন যে ভাই তুমি তো এটা ঠিক করছো না, সে তখন যে বলবে তাকেই আবার মানে বিপরীত বোঝাবেন যে এটা ঠিক করছে। এখন যুগ এইরকম, এইরকমভাবেই সব কিছু ধর্ম যাজন করতে হয় বলে তাকেই আরো উল্টো পাঠ পড়িয়ে বুঝিয়ে দেবেন। আর সে ধীরে ধীরে কি করে, পাপ কর্ম করতে করতে সে পাপীদের লিস্টে তার নাম উঠে যায়। তখন সে ইহলোকে এবং পরলোকে দুদিকেই মানে দুঃখিত হয়, ভয়ঙ্কর দুঃখ প্রাপ্ত হয়। ধর্ম প্রাপ্তি হয় কিভাবে এখন সেই কথা শোন। যে ব্যক্তি কিসে সুখ আর কিসে দুঃখ এ বিষয়ে যিনি কুশলী মানে যিনি জানেন, সে তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে বিষয় সম্পর্কিত দোষগুলি আগেই বুঝে যায় যে আমার কি কি দোষ। তাই সে সাধু মহাত্মাদের সঙ্গ করতে থাকে। সাধু সঙ্গ করায় তার বুদ্ধি ধর্মে প্রবৃত্তি হয়। বিপ্রবর, পঞ্চভূতে তৈরি এই যে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম দিয়ে তৈরি এই সমস্ত জগৎ চরাচর ব্রহ্মস্বরূপ, এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণেরই মায়া বা তারই স্বরূপ। ব্রহ্মের থেকেই উৎকৃষ্ট কোনো পদ নেই। আর পঞ্চভূত হল আকাশ বায়ু অগ্নি জল আর পৃথিবী, শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ, এগুলি ক্রমশ এর বিশেষ গুণ। পাঁচ গুণের অতিরিক্ত ষষ্ঠ তত্ত্ব হল চেতনা, জ্ঞান, আমাদের মধ্যে যে বিবেক সেটা হচ্ছে চেতনা, একেই মন বলা হয়েছে। তার সপ্তম তত্ত্ব বুদ্ধি আর অষ্টম তত্ত্ব হচ্ছে অহংকার। এতদ ব্যতীত আরো পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, জীবাত্মা এবং সত্ত্ব রজ তম, এই সব মিলে ১৭টি তত্ত্বের এই সমূহকে অব্যক্ত বলা হয়। পাঁচ জ্ঞানেন্দ্রিয় এবং মন ও বুদ্ধির যে ব্যক্ত ও অব্যক্ত বিষয় তা সম্মিলিত করলে এই সমূহকে ২৪ তত্ত্ব বলা হয়। এই ব্যক্ত ও অব্যক্ত সেটা হচ্ছে দুই ভোগ্যরূপ, কেমন, পৃথিবীর পাঁচ গুণ শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ, এর মধ্যে গন্ধ ছাড়া বাকি চার গুণ জলের মধ্যে আছে। তেজের তিন গুণ শব্দ স্পর্শ ও রূপ, তেজ মানে আগুন থেকে শব্দ হয়, তাকে স্পর্শ করলে অনুভব করা যায় এবং তার রূপ যে লাল টকটকে জ্বলছে সেটাও বোঝা যায়। বায়ুর দুটি গুণ শব্দ ও স্পর্শ, বায়ু আমাদের যখন খুব জোরে আঘাত করছে তখন বুঝতে পারছি, বৃক্ষের পত্রাদি নড়ছে তখন বুঝতে পারছি, আর শব্দ হয় বাতাস। আর আকাশের একটাই গুণ তা হলো শব্দ, আকাশ শুধু শব্দই করতে পারে। এই পাঁচ ভূত একে অপরকে কেউ কখনো ছেড়ে থাকে না, একই ভাব প্রাপ্ত হয়েই মানে স্থূল রূপে প্রকাশিত হয়। যখন জগতের প্রাণী তীব্র সংকল্পের দ্বারা অন্য দেহ ভাবনা করে তখন কালের অধীন হয়ে সে অন্য দেহে প্রবেশ করে, যাদের মধ্যে তপ শক্তি আদি আছে। আর এইভাবে ক্রমশ আবির্ভাব ও তিরোভাব হতে থাকে, মানে জন্ম মৃত্যু তাদের হতে থাকে। দেহের প্রতিটি অঙ্গে যে রক্ত ইত্যাদি ধাতু থাকে তা পঞ্চভূতেরই পরিণাম, সারা জগৎ এতে পরিব্যাপ্ত। বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা যার সংসর্গ হয় তা ব্যক্ত, আর কিন্তু যে বিষয় ইন্দ্রিয় গ্রাহ্য নয় শুধু অনুমানের দ্বারা জানা যায় তাকে অব্যক্ত বলে বলা হয়েছে। এইভাবে তিনি আত্মতত্ত্বের কথা বলতে বলতে বললেন, হে বিপ্র, তপস্যাই হচ্ছে সমস্ত কিছুর মূল মানে ভজন, আর ইন্দ্রিয় সংযম করলেই তপস্যা হয়। স্বর্গ নরক বলে যা আছে তা সবই ইন্দ্রিয়গত, ইন্দ্রিয়কে কেউ যদি বশীভূত করতে পারল তার কাছে স্বর্গই বা কি আর নরকই বা কি। মনের সাহায্যে ইন্দ্রিয়াদি রোধ করাই হলো যোগ, এটাই হচ্ছে যোগ। যা কিছু করা হচ্ছে যদি মনটাকে স্থির না করা হলো তাহলে এই এত হরিনাম এত জপ এত নিয়ম তাহলে কিন্তু সেগুলো যথাযথ কাজে ঠিক লাগলো না। এত কিছু যোগ করা, যোগ মানে আমাদের ভজন, সেটা করে ইন্দ্রিয়কে যে কোনো প্রকারেই হোক না কেন জয় করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম মন। এই মনই হলো মানে দুষ্টের একেবারে গোড়া। ইন্দ্রিয় কালকে বসে না রাখাই হলো নরকের হেতু। ইন্দ্রিয়াদি রিপুর তাড়নায় তার ইচ্ছা অনুযায়ী চলাতেই সকল প্রকার দোষ সংঘটিত হয় এবং ইন্দ্রিয় আদিকে বশীভূত করলেই সিদ্ধি লাভ হয়ে যাবে। নিজ দেহে বিদ্যমান মন সহ ছয়টি ইন্দ্রিয়ের উপর যে ব্যক্তি অধিকার কায়েম করেছে সে জিতেন্দ্রিয় ব্যক্তি, আর পাপে সে কখনো লিপ্ত হয় না এবং কোনো অনর্থও তার দ্বারা সম্ভব হয় না যারা ইন্দ্রিয়কে বশীভূত করতে পেরেছেন। শরীর হলো মানুষের রথ, এই শরীরটা মানুষের রথ। জীব গোস্বামীপাদ তার টিকার মধ্যে এই কথাই এই মহাভারত থেকেই তিনি নিয়েছেন, বলছেন যে আমাদের শরীর হলো মানুষের একটি রথ, আত্মা তার সারথি, আর ইন্দ্রিয় সমূহ হলো তার ঘোড়া। তা কুশল সারথি যেমন ঘোড়াকে নিজ নিয়ন্ত্রণে রেখে সুখে যাত্রা করে, তেমনি সাবধানী ব্যক্তি নিজ ইন্দ্রিয়কে বশে রেখে সুখে জীবনযাত্রা পূর্ণ করে। যে ব্যক্তি দেহরূপ রথে মন এবং ইন্দ্রিয়রূপ ছটি বলবান ঘোড়াকে ঠিকমতো চালিত করে সে হচ্ছে উত্তম সারথি, সেই ব্যক্তি হচ্ছে সাধু। এই কাম ক্রোধ লোভ মোহাদি এসব ঘোড়া, এরা তো ঘোড়া তো সবসময় চঞ্চল এবং তাদের গতি অত্যাধিক দ্রুত, তাকে আত্মা দ্বারা পরিচালনা করতে হবে। আত্মাটা ভগবানের চিদাংশ, সেটা সৎ, সেটাকে দিয়ে পরিচালনা করতে হবে এবং পরিচালনা করতে হবে এমনভাবে যে কোনো ইন্দ্রিয়ের বশবর্তীতা যাতে স্বীকার না করতে হয়। আর এই দুষ্ট মন সে আত্মাকেই মানে জ্ঞান দিতে থাকবে, আরে তুমি দাঁড়াও কিছুক্ষণ এই সমস্ত জাগতিক বিষয় বস্তু আদি দেখি, কিন্তু আত্মা দ্বারা তাকে বশ করতে হবে। মনের বশীভূতি হলেই বিপদ। তা পথে ধাবিত ঘোড়ার ন্যায় বিষয়ে বিচরণকারী এই ইন্দ্রিয়গুলি বশীভূত করার জন্য ধৈর্য সহকারে চেষ্টা করা উচিত। যারা ধৈর্য সহকারে চেষ্টা করে তারা অবশ্যই ফল লাভ করে। এই যে ইন্দ্রিয়কে বশে আনা যাবে না এমন নয়, প্রথমে মনকে ধীরে ধীরে আত্মার থেকে জ্ঞান প্রদান করতে করতে ঠিক এক সময় সকলকেই জয় করা সম্ভব। তা বিষয়ের অভিমুখী ইন্দ্রিয়ের সঙ্গে যদি মনকেও লাগিয়ে দেওয়া যায় তাহলে তার বুদ্ধি বিভ্রম ঘটে, পতন হয়, যেমন সমুদ্র চালিত নৌকাকে বায়ু পথভ্রষ্ট করে নিমজ্জিত করে। একটি নৌকা তৈরি করে যারা পুরীতে গিয়েছেন তাতে যদি ভাসিয়ে দেওয়া হলো, তাতে বসা হলো, আচ্ছা ঠিক আছে হাওয়া যেদিকে নিয়ে যাচ্ছে যাক না, এক সময় দেখা গেল সে বায়ুর দ্বারা চালিত হয়ে এক সময় সে ওই বায়ুর দ্বারাই সেখানে ডুবিয়ে দিল। তা এই বায়ু হচ্ছে মন। তা সে অজ্ঞান ব্যক্তি মোহবশত এই ছয় ইন্দ্রিয়ের সাহায্যে সুখের চিন্তা করে সে তাতেই সিদ্ধি লাভ হয় বলে মনে করে, যে যাক না মন তো আছে যেখানে যায় যাক, আর তাতে তার অধোগতি হচ্ছে। কিন্তু বিতরাগ পুরুষ তিনি এগুলির দোষ অনুসন্ধান করেন। যারা জ্ঞানী সাধুসঙ্গ করেছেন তারা এগুলো অনুসন্ধান করেন, আর যিনি এগুলির দোষ অনুসন্ধান করেন তিনি ইন্দ্রিয় নিগ্রহ করে ভজনের দ্বারা আনন্দ লাভ করেন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, তারপর কৌশিক ব্রাহ্মণ ধর্মব্যাধকে বললেন, আমি এবার সত্য রজ তম এই তিন গুণের স্বরূপ জানতে চাই। ধর্মব্যাধ বললেন, আমি তোমাকে তিন গুণের পৃথক স্বরূপগুলি জানাচ্ছি, তুমি মন দিয়ে শোনো। তিন গুণের মধ্যে যেটি তমগুণ বা মোহ আদি সেটা হচ্ছে উদ্রেককারী, আর রজগুণে কর্মে প্রবৃত্তি হয় কিন্তু সত্ত্বগুণ বিষয় জ্ঞান প্রকাশক, তাই একে সর্বাপেক্ষা উত্তম বলে বলা হয়েছে সাত্ত্বিক গুণকে, সাত্ত্বিক জ্ঞানকে। আর যার মধ্যে অজ্ঞানতা বেশি, মোহগ্রস্ত এবং অচেতনভাবে দিনরাত ঘুমিয়ে থাকতে ভালোবাসে, যার ইন্দ্রিয় বশে নেই, অবিবেচক ক্রোধী এবং আলস্যপ্রিয়, সে তমগুণ সম্পন্ন বলে জানবে। যে শুধু প্রবৃত্তি সম্পর্কীয় কথা বলে, বিচারশীল, অন্যের দোষ দেখে না, সদাই কর্মব্যস্ত থাকে, যার মধ্যে বিনয়ের অভাব থাকে, অহংকারী, সে রজগুণ সম্পন্ন ব্যক্তি। আর যার মধ্যে জ্ঞান বেশি, যিনি ধীর এবং অক্রিয়, অন্যের মধ্যে দোষ দেখেন না, জিতেন্দ্রিয়, অক্রোধী, তাকে সাত্ত্বিক পুরুষ বলে বলা হয়েছে। এভাবে তিনি সাত্ত্বিক পুরুষই যে শ্রেষ্ঠ এবং সাত্ত্বিক পুরুষই যে ঈশ্বরকে প্রাপ্ত হন, রাধা গোবিন্দের সেবা লাভ করেন, সে কথাই তিনি বললেন। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, যুধিষ্ঠির ধর্মব্যাদ যখন এইভাবে মোক্ষ ধর্মের কথা বললেন, তিনি তো মানে শুনে খুবই খুশি হলেন এবং তিনি প্রসন্ন হয়ে বললেন, মানে কৌশিক ব্রাহ্মণ, যে তুমি আমাকে সমস্ত ন্যায়যুক্ত কথাই বলেছ। আমার মনে হচ্ছে ধর্ম সম্বন্ধে এমন কোনো বিষয় নেই যা তুমি জানো না। তা ধর্মব্যাদ বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমার ধর্ম পালনের প্রত্যক্ষ প্রভাবও আপনি এবার দেখুন। তখন তিনি প্রথমে তো সে কসাইখানা থেকে নিজ গৃহে এনেছিলেন এবং সেখানে বসার স্থানে বসে এই সমস্ত ধর্মকথা আলোচনা হচ্ছে। তারপরে বললেন যে তুমি আমার সঙ্গে ভেতরে এসো। ভেতরে গিয়ে দেখছেন সুন্দরভাবে সাজানো চারটি ঘর রয়েছে তার ভেতরে, খুব সুন্দর, এবং তার ভেতর থেকে অতি সৌরভ, মানে পূজন আদি করা হয়েছে, সেই সৌরভ বেরোচ্ছে। তার পিতামাতা একেবারে দেবতাদের মতন সুন্দর, মানে চারটি পায়া বিশিষ্ট, যাকে আমরা খাট বলি, তাতে উপবেশন করে মালা জপ করছে। আর তাদেরকে দেখে তিনি দেখলেন যে তাদের যে পূজা করা হয়েছে, তার ফুল পড়ে আছে, চন্দন পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে তারা প্রসাদ পেয়েছে, সেই থালাগুলো রয়েছে। তাই দেখে খুব খুশি হলেন কৌশিক ব্রাহ্মণ, তার পিতামাতাকে দর্শন করাচ্ছে। তারপরে এই ব্যাদ গিয়ে তাদের চরণ স্পর্শ করে চরণ মস্তকে ঠেকিয়ে প্রণাম করলেন। বৃদ্ধ পিতামাতা দুই হাত তুলে আশীর্বাদ করছেন আর বলছেন, হে বৎস, তোমার সেবায় আমরা নই, তোমার পিতা, পিতামহগণ, তারাও খুশি, এবং তুমি সেই ব্রাহ্মণদের মতন তেজস্বী, পরাক্রমী, এবং সেই ব্রাহ্মণগণের যে সম দমাদি যে নিয়ম তা তুমি পরিপূর্ণ করেছ। তোমার সেবায় আমি অত্যাধিক খুশি, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, এই বলে আশীর্বাদ করছে। তারপরে কৌশিক ব্রাহ্মণের পরিচয় করালেন। কৌশিক ব্রাহ্মণকে পিতামাতা বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমরা আপনাকে প্রণাম জানাই, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো, আপনার সব কুশল তো? ব্রাহ্মণ বললেন যে হ্যাঁ, আমি কুশলভাবেই এখানে এসেছি এবং আমি ভালো আছি। তারপরে ব্যাদ বললেন যে এই আমার পিতামাতা, আমি এনাদের দুজনকেই সমস্ত দেবতার মধ্যে সবচেয়ে বড় দেবতা বলে আমি মনে করি, আর তাদের যা প্রিয় এবং যা অপ্রিয় তা আমি জানি, তারা যা খেতে ভালোবাসেন আমি সেই দ্রব্যই নিয়ে আসি, আর তাদের যা উপাদেয় তা আমি প্রদান করি, আমি নিজ হস্তে তাদের স্নান করাই, আর আমি নিজ হস্তে তাদেরকে অন্নাদি পরিবেশন করে পাওয়াই, আর আমি সর্বদাই তাদের সেবায় নিযুক্ত থাকি, আমার দ্বারা কখনো সেবার ত্রুটি হয় না, তাদেরই কৃপায় আমি সব কিছু জানতে পারি, যে আপনি কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন, কে আপনাকে প্রেরণ করেছেন, তা আমি পূর্ব থেকেই জেনে যাই এই আমার পিতামাতার সেবা করে। এই সমস্ত কথা বলতে বলতে তিনি ভাবে একেবারে তৎপর হয়ে গেলেন। ব্রাহ্মণ বললেন, হে ধর্মাত্মা, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনার সঙ্গ লাভ করেছি, আপনার সঙ্গে সৎসঙ্গ শ্রবণ করেছি, তোমার ন্যায় ধর্মতত্ত্ব জানা কোনো লোক ইহজগতে দুর্লভ, আর সহস্র মানুষের মধ্যে এমন ব্যক্তি বিরল যিনি ধর্মতত্ত্ব জানেন, তা আমার মহাসৌভাগ্যের উদয় হয়েছে সেই দেবী সতীর থেকে, যে আজ আমি তার দ্বারা আপনার থেকে সমস্ত বিষয় জানতে পারলাম। স্বর্গভ্রষ্ট যযাতি তিনি যখন অভিমান করলেন, সে সময় তিনি স্বর্গের থেকে চ্যুত হচ্ছিলেন, সে সময় তার দৌহিত্রেরা তাকে রক্ষা করলেন, আবার সেই সৎসঙ্গ বলে আবার তিনি স্বর্গে চলে গিয়েছিলেন, তা আজ আমার সেই যযাতির কথা বারংবার মনে হচ্ছে। সেই শূদ্র ব্রাহ্মণ তিনি বলছেন, ধর্মব্যাদ বলছেন, দেখো তুমি যে এই মৃগ চর্ম ধারণ করেছ, বেদ অধ্যয় করেছ, সমস্ত শাস্ত্রে পারঙ্গত হয়েছ, কিন্তু তোমার পূর্ণরূপে জ্ঞান কেন হয়নি জানো তো? তুমি তোমার পিতামাতার থেকে আদেশ না নিয়েই তুমি এই বনে চলে এসেছ, তুমি জানো? দেখো আমি আমার পিতামাতার সেবা করে এটাও জানি যে তোমার পিতামাতা তোমার বিরহে তারা অন্ধ হয়ে গেছে, তাদেরকে সেবা করারও কেউ নেই। তা তুমি যদি আমার কথা ভালো মনে করো তাহলে তুমি তোমার পিতামাতার সেবা করো, তাহলে তোমার সব কিছু পূর্ণ হবে। তুমি পিতামাতার আদেশ না নিয়েই তুমি চলে এসেছো তপস্যা করতে, বনে বনে বিচরণ করে থাকো তুমি, কিন্তু তোমার উচিত যে তাদের আদেশ নিয়ে আস, তাদের সেবা না করো, তাদের সেবার ব্যবস্থা করে আসাও উচিত, কিন্তু তুমি তাদের একমাত্র পুত্র, তুমি যাও তোমার পিতামাতার সেবা করো। ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে বললেন, না আজ আমি প্রত্যক্ষ দেখলাম যে পিতামাতার সেবা করা উচিত। তাই তিনি বললেন যে আপনি শূদ্র নন, আপনি আমার কাছে ব্রাহ্মণের থেকেও অতি উন্নত। বলছেন শুধু ব্রাহ্মণ হলেই তো হবে না, তার মধ্যে সদাচার আচার নিয়ম নিষ্ঠা হোম সাধ্যায় তপ জপ ইত্যাদি যদি না থাকে তাহলে সে ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়েও ব্রাহ্মণ নয়। হে বেদ ধর্মবেদ, তুমি ব্রাহ্মণেরও উপরে, তুমি যে সেই শূদ্র গর্ভে জন্ম নিয়ে শূদ্রকুলে অবতীর্ণ হয়ে তুমি যে ব্রাহ্মণদের থেকেও অতি উত্তম ধর্ম তুমি পালন করেছো, অতএব তুমি ব্রাহ্মণদের থেকেও উপরে হলে। আমার মনে হয় তুমি পূর্বজন্মে কোনো ব্রাহ্মণ ছিলে। তার উত্তরে ব্যাদ বলছেন যে আমি সত্যি পূর্বজন্মে বেদবেত্তা একজন ব্রাহ্মণ ছিলাম, সঙ্গদোষে আমি এমন কিছু কর্ম করেছিলাম যে যার ফলে ঋষিরা আমাকে শাপগ্রস্ত করেন, আমাকে শাপ প্রদান করেন, সেই শাপের জন্যই আমি এই শূদ্রকুলে এসে জন্ম নিয়েছি, সেটাও তিনি জানতে পেরেছিলেন। তারপরে একে অপরের মধ্যে দণ্ডবত প্রণাম করে, একে অপরের মধ্যে আলিঙ্গন প্রদান করে ব্রাহ্মণ কৌশিক বলছেন যে হে ধর্মবেদ, তুমি আমাকে এবার আমার পিতামাতার মানে সেবায় নিয়োগ হওয়ার জন্য তুমি আদেশ করো, আমি এখন যাই তাহলে। তারপরে তিনি সেখান থেকে সুখী হয়ে তিনি সেখান থেকে বিদায় নিলেন এবং সেই পতিব্রতা স্ত্রী ও ব্রাহ্মণের মহত্ত্ব শ্রবণ করালেন মার্কণ্ডেয় ঋষি, এই ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং তার সহধর্মিনী সত্যভামা দেবী দ্রৌপদী এবং সমস্ত মুনি ঋষিবৃন্দ সেখানে ছিলেন, তারা একেবারে আশ্চর্যান্বিত হয়ে এই পাতিব্রত্য এবং পিতামাতার সেবা মানে সেবাকারী যে ধর্মব্যাদ তাদের সুন্দর চরিত্র শ্রবণ করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন মার্কণ্ডেয় ঋষিকে, হে মুনিবর, ধর্মের বিষয়ে আপনি আমাকে অত্যন্ত অদ্ভুত এবং অতি সুন্দর উপাখ্যান শ্রবণ করিয়েছেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর চরিত্র এত সুন্দর কাহিনী কখনো শুনিনি। এই কথা শুনে এত খুশি হয়েছেন তিনি সে আর বলার কথা নয়। বলছেন যাতে মনে হলো যে এক পলকে সময় চলে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন মার্কণ্ডেয় ঋষিকে যে আপনি যে এত বড় ঘটনা আমাদের শ্রবণ করালেন, মনে হলো একটা পলক এক নিমেষের মধ্যে সময়টা চলে গেল। আপনার কাছে ধর্মের কথা শুনতে শুনতে আমার তৃপ্তিতে মনটা ভরে যাচ্ছে, আর যত শুনছি আমার ততই শুনতে ইচ্ছা করছে। যুধিষ্ঠির মহারাজ আবার জিজ্ঞাসা করলেন, হে ভার্গবশ্রেষ্ঠ, স্বামী কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল এবং তিনি কেমন করে অগ্নিপুত্র হলেন?